বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 4 মে, 21 বৈশাখ এবং ফার্সি 14 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে সৌদি আগ্রাসনে ইয়েমেনে বিরাট সংখ্যক শ্রমিকের ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে আসন্ন ঈদ উল ফিতরের আগে চীনা টিকা পাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর প্রাথমিক আয়োজন রমজান উপলক্ষে থাকবে রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে আসন্ন কুচ দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমেরিকাকে ভিয়েনা সংলাপের সুযোগকে কাজে লাগিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার আহ্বান জানালেন ইইউর শীর্ষ কর্মকর্তা জোসেফ বোরেল। চীন মার্কিন সংঘাতপূর্ণ অবস্থানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, আমেরিকায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সাবমেরিনে বসাল বেইজিং। বাংলাদেশের বাঁশখালীতে সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ, বিচার বিভাগীয় তদন্ত সম্পর্কে রুল জারি। এবং ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন্ন মন্ত্রিসভায় মুসলিমদের গুরুত্বপূর্ণ দফতরগুলোর মন্ত্রী করার দাবি জানালেন মুসলিম নেতা মোহাম্মদ কামারুজ্জামান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার সুযোগকে কাজে লাগানোর জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের যে সংলাপ চলছে তার প্রতি ইঙ্গিত করে বোরেল এ আহ্বান জানান। লন্ডনে সাতজাতি গোষ্ঠী G7 এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানকারী বোরেল সোমবার রাতে সাংবাদিকদের বলেন, G7 গোষ্ঠীর বৈঠকের অবকাশে ইরান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কাজেই এই মুহূর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হাতছাড়া করা উচিত হবে না। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সংলাপে আমেরিকা ছাড়া এ সমঝোতায় স্বাক্ষরকারী বাকি 5 দেশ অংশগ্রহণ করছে। ফ্রান্সের কাছ থেকে 30টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে মিশর। মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে এসব যুদ্ধবিমানের দাম উল্লেখ না করা হলেও অনুসন্ধানমূলক ওয়েবসাইট ডিসক্লোজড সোমবার এই চুক্তির আর্থিক মূল্য 375 কোটি ইউরো বা $450 কোটি বলে জানিয়েছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত ডিসেম্বরে বলেছিলেন তিনি মিশরের কাছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়টিকে দেশটির মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত করতে চান না, কারণ তাতে উত্তর আফ্রিকা অঞ্চলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ দুর্বল হয়ে পড়তে পারে। ম্যাক্রনের ওই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে মিশরে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট সিসি এবং তিনি বিরোধী পক্ষগুলোকে কঠোর হাতে দমন করে যাচ্ছেন, আর এই বিষয়টি না দেখার ভান করছে মিশরের প্রধান সমরাস্ত্র সরবরাহকারী দেশ ফ্রান্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সতর্ক করে দিয়ে বলেছেন চীনের সঙ্গে তার দেশের সংঘাতপূর্ণ অবস্থান দুদেশেরই স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএস কে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন চীন সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রতি অনেক বেশি আক্রমণাত্মক ও বিদ্বেষী আচরণ করছে। আমেরিকা চীনের সঙ্গে সংঘাতের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে ব্লিংকেন বলেন চীন ও আমেরিকা যদি সেই পথে হাঁটে বা তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে তবে সেটি হবে দুদেশের স্বার্থের জন্যই ক্ষতিকর। চীন আমেরিকার গোপন বাণিজ্যিক লেনদেন থেকে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নিয়েছে বলে যে দাবি বাজারে প্রচলিত রয়েছে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন চীন আমেরিকার সঙ্গে অন্যায্য প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় এবং দেশটি ক্রমবর্ধমান হারে ওয়াশিংটনের প্রতি বিদ্বেষী আচরণ করছে। ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস অ্যান্টনি ব্লিংকেনের এই বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। চীনের সেনাবাহিনীতে নতুন করে যোগ দেওয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন দেশটির সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM স্থাপন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন SSBN প্রদর্শন করা হয়। এই সাবমেরিন থেকে JL-3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব, যা 10,000 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আপগ্রেড করার আগে সাবমেরিনটিতে JL-2 ক্ষেপণাস্ত্র বসানো ছিল, যা দিয়ে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অংশে আঘাত করা সম্ভব হতো, কিন্তু এখন এটি দিয়ে গোটা আমেরিকা মহাদেশের যে কোনো স্থানে হামলা করা যাবে। JL-3 পরমাণু ওয়ারহেড সহ নানা ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম বলে দৈনিকটি জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে আপাতত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই ঘটনায় বিচার বিভাগীয় অনুসন্ধানের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় নিহত প্রত্যেককে আপাতত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই ঘটনায় বিচার বিভাগীয় অনুসন্ধানের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। আলাদা দুটি রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আদালতের রুলে 17 এপ্রিলের ওই সংঘর্ষে যথাযথ পদক্ষেপ নিতে এবং হতাহত ব্যক্তিদের পরিবারের পরবর্তী নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। হাইকোর্টের আদেশে ওই ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন 45 দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় ভুক্তভোগী ও আহত ব্যক্তিদের চিকিৎসা এবং চিকিৎসার খরচের বিষয়ে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়েও এই সময়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার শ্রমিক ও এলাকাবাসীদেরকে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে 3 কোটি আর আহত শ্রমিকদের 2 কোটি টাকা করে যৌথভাবে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল জারি করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সেরাম ইনস্টিটিউটের করোনার টিকার চুক্তি থেকে বের হওয়ার আইনি সুযোগ নেই ভারতের। তিনি বলেছেন, আইন সে কথা বলে না, তবে টিকা প্রদানে ভারতের নিজেরই সক্ষমতায় ঘাটতি তৈরি হয়েছে, এ কারণে কিছুটা সমস্যা হয়েছে। আজ ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা শেষে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন মন্ত্রী। একনেকের বৈঠক শেষে অনলাইনে মন্ত্রীর কার্যালয় থেকে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। টিকা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, চুক্তি অনুযায়ী নৈতিকভাবে টিকা দিতে বাধ্য ভারত, তবে তারা আমাদের প্রতিবেশী, সেখানে করোনায় কি মারাত্মক সংক্রমণ চলছে সেটা আমরা জানি, এ কারণে তাদেরও নিজেদেরই করোনার টিকার সংকট তৈরি হয়েছে। টিকা সংগ্রহে সরকার বসে নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বিকল্প চ্যানেল থেকে টিকা সংগ্রহের কাজ চলছে, তবে একনেকের মূল বৈঠকে করোনার টিকা নিয়ে কোনো কথা হয়নি। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2,82,000 পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত 24 ঘণ্টায় 3,57,229 নয়া সংক্রমণ এবং একই সময়ে 3,449 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতে বর্তমানে 34,47,133 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট মারা গেছেন 2,22,408 জন। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নয়া মন্ত্রিসভায় মুসলিম বিধায়কদের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী করার দাবি জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামান। তিনি বলেছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার পরে দীর্ঘ প্রায় 50 বছর রাজ্যে সংখ্যালঘুরা গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হয়ে কাজ করার সুযোগ পাননি। এ সম্পর্কে কামারুজ্জামানের সাক্ষাৎকার সহ আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নয়া মন্ত্রিসভায় মুসলিম বিধায়কদের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী করার দাবি জানালেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে মুসলিমদের বড় অবদানের কথা মাথায় রেখে মুসলিম নবনির্বাচিত বিধায়কদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা উচিত। আজ মঙ্গলবার এ প্রসঙ্গে রেডিও তেহরানকে মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন,
মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী হতে চলেছে, এক্ষেত্রে মুসলমানরা একচেটিয়াভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াকু মুখ হিসাবে মমতা ব্যানার্জিকেই সমর্থন দিয়েছে, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এর পাশাপাশি সংখ্যালঘুদের উন্নয়নের জন্যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব অত্যন্ত প্রয়োজন
বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, মুসলিমদের মধ্যে মূলত কৃষিজীবী মানুষের সংখ্যা বেশি, ফলে সেই জায়গাতেও যাতে মুসলিমদের প্রতিনিধিত্ব থাকে তা দেখতে হবে। স্বরাষ্ট্র দপ্তর প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী নিজে দেখেন, তবুও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবেও যেন কোনো মুসলিম ব্যক্তিকে করা যায় সেই বিষয়ে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি,
বলছিলেন আমাদের প্রতিনিধি। উত্তর কোরিয়া সম্প্রতি আমেরিকার প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তার জবাবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, পিয়ংইয়ং এর ব্যাপারে বিদেশী নীতি চায় না ওয়াশিংটন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে নিজের নীতি পুনর্মূল্যায়নের যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার কোনো বিদেশী লক্ষ্য নেই। তিনি এমন সময় এ দাবি করলেন যখন সম্প্রতি উত্তর কোরিয়ার একজন পদস্থ কর্মকর্তা তার দেশের বিরুদ্ধে শত্রুতা অব্যাহত রাখার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়া কোরিয়ার ব্যাপারে আমেরিকার নীতি পুনর্মূল্যায়নের যে সিদ্ধান্তের কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন তা থেকে বোঝা যায় তিনি পিয়ংইয়ং এর ব্যাপারে ওয়াশিংটনের বিদেশী নীতি বজায় রাখতে চান। জ্যাক সুলিভান তার বক্তব্যে আরও দাবি করেন আমেরিকার শত্রুতা নয় বরং সমস্যার সমাধান করতে চায়। তিনি বলেন উত্তর কোরিয়ার ব্যাপারে আমেরিকা তার নয়া নীতি চূড়ান্ত করেছে যার লক্ষ্য কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করা। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। শ্রোতা বন্ধুরা, এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বর আগ্রাসনে দেশটির শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আগ্রাসনের কারণে 2,10,00,000 ইয়েমেনি চরম খাদ্য সংকটের সম্মুখীন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে অসম এ যুদ্ধে ইয়েমেনের শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর 74 মাস অতিক্রান্ত হতে চলল। পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর মধ্যে ইয়েমেন হচ্ছে সবচেয়ে দরিদ্র দেশ। এ অবস্থায় সৌদি আগ্রাসনে বহু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় ইয়েমেনের জনগণের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ফলে শ্রমিক শ্রেণী সহ ইয়েমেনের বিভিন্ন পর্যায়ের মানুষ বিরাট ঝুঁকির মধ্যে পড়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে একজনের মৃত্যু মানেই কেবল একটিমাত্র জীবনের অবসান নয়, এর ফলে অবশিষ্ট পরিবারের সদস্যদের জীবনে নেমে আসে চরম দুর্দশা। ইয়েমেনের প্রায় 11,000 শ্রমিক নিহত হওয়ার অর্থ হচ্ছে লাখ লাখ পরিবারের রুটি রোজি বন্ধ হয়ে যাওয়া। এক কথায় বলা যায় একজন কর্মক্ষম মানুষের মৃত্যু পরিবারের জীবিত অন্য সদস্যদের জীবনে নিয়ে আসে কঠিন পরিস্থিতি। এর ফলে যেমন ভয়াবহ সামাজিক সংকট তৈরি হয় তেমনি জাতীয় পর্যায়েও ধ্বংসাত্মক প্রভাব পড়ে। যুদ্ধের কারণে ইয়েমেনের শ্রমিকদের একটি বিরাট অংশ কাজ হারিয়েছে, কেননা এই যুদ্ধের ফলে কারখানা, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, বিমানবন্দরগুলো, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, দোকানপাট সহ 80% বেশি অর্থনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গত প্রায় 6 বছর ধরে অব্যাহতভাবে সৌদি বিমান হামলার কারণে ইয়েমেনের আবাসন প্রকল্প কার্যত থমকে দাঁড়িয়েছে। ইয়েমেনের শ্রমিক ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অব্যাহত আগ্রাসন ও কঠোর অবরোধের কারণে ইয়েমেনের 65% মানুষ বেকার হয়ে পড়েছে আর 80% মানুষ দরিদ্র সীমার নিচে জীবনযাপন করছে। মোট কথা, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন দেশটির জনগণের জীবনে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে। এ কারণে জাতিসংঘ ঘোষণা করেছে একবিংশ শতাব্দীতে ইয়েমেনের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটতে চলেছে। জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আগ্রাসনের কারণে 2,10,00,000 ইয়েমেনি চরম খাদ্য সংকটের সম্মুখীন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন ঈদের আগে চীনা টিকার জন্য চীন সরকার কাজ শুরু করেছে। এদিকে করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১০০টি জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
আসন্ন ঈদুল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ গণমাধ্যমকে বলেছেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন, আমরা এ বিষয়ে আশাবাদী। ডক্টর মোমেন জানান, চীনে মে দিবসের ৫ দিনব্যাপী ছুটি চলছে, ছুটির কারণে সেখানে এখন সবকিছু বন্ধ রয়েছে। তিনি জানান, টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক জানিয়েছিলেন, ১০ মের মধ্যে চীন থেকে টিকা আসবে। চীন আগেই চেয়েছিল বাংলাদেশে তাদের টিকা ট্রায়াল দিতে। গত বছর চীনের সে প্রস্তাব গ্রহণ করলে আমরা এতদিনে অনেকখানি এগিয়ে থাকতাম এবং টিকা নিয়ে সংকট দেখা দিত না, এমনটি মনে করেন দেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌফিক হোসেন।
যে চেষ্টাটা করেছিল আমরা তাতে সাড়া দিইনি, তারা কিন্তু চেয়েছিল যে এখানে এটার ট্রায়াল হোক। আমরা অনেক দেরি করে ফেলেছি সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে, যেটা হয়তো আমি মনে করি যে এক ধরনের ভুল ছিল।
এদিকে মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১০০টি জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে যাবৎ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৭০৫। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১,৯১৪ জনের দেহে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৬৫,৫৯৬ জনে। এর আগে গতকাল সোমবার দেশে করোনায় ৬৫ জনের মৃত্যু এবং নতুন করে ১,৭৩৯ জনের শনাক্ত হওয়ার খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অপরদিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে করোনার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। চট্টগ্রামের ভেটারিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের একটি গবেষণা টিম তাদের এক মাসের গবেষণা শেষে এই তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন করে এই গবেষণা কার্যক্রম চালানো হয়। গবেষণা কাজে বিভিন্ন বয়সের আক্রান্ত রোগীদের কাছ থেকে নমুনাগুলো সংগ্রহ করা হয়। এছাড়া ওই আক্রান্ত রোগীদের ৫ জনকে হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা নিতে হয়েছিল। প্রতিষ্ঠানের গবেষকরা ১০টি নমুনা পরীক্ষা করে ৬টিতে করোনাভাইরাসের যুক্তরাজ্যের ধরন এবং ৩টিতে দক্ষিণ আফ্রিকার ধরন শনাক্ত করেছেন।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব।
شهر التهليل والتسبيح وتلاوة القرآن مرحبا
خدا প্রেমের অনন্য উৎসব
فتحت فيك أبواب الجنان وغلقت فيك أبواب النيران شهر رمضان الذي
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার ২১তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবীর হাদিসের আলোকে রমজানের শ্রেষ্ঠ আমল হল পাপ বর্জন। আমাদের সমাজে অনেক পাপী মানুষও নীতিগতভাবে পাপকে অপছন্দ করেন এবং পাপ বর্জনের উপায় খোঁজার চেষ্টা করেন, কিন্তু পাপ বর্জনের সঠিক উপায় বা কৌশল সম্পর্কে জ্ঞান না থাকায় এক্ষেত্রে তেমন একটা সফল হয় না। তাই প্রথমেই আমাদেরকে জানতে হবে কোন কোন কাজগুলো পাপ হিসেবে বিবেচিত হয়। যেমন আমরা অনেকেই জানি না যে সগীরা গোনা বা ছোটখাটো পাপকেও ছোট মনে করাটা কবিরা গোনা বা বড় পাপ হিসেবে বিবেচিত হয়। অনেক ব্যবসায়ী বা ভোক্তা জানেন না যে কোন ধরনের লেনদেন হারাম ও কোন ধরনের লেনদেন সুদি কারবার হিসেবে পরিত্যাজ্য। তাই এসব বিষয়ে সবারই উচিত জ্ঞান অর্জন করা। অজ্ঞতা হচ্ছে পাপের অন্যতম উৎস। সুযোগ থাকা সত্ত্বেও পাপ পূর্ণ এবং হালাল হারাম সম্পর্কিত জ্ঞান অর্জনের চেষ্টা না করাটা হচ্ছে পাপ।
অনেক মানুষ তাদের উপার্জনকে হালাল না করেই পাপ বর্জনের চেষ্টা করেন, তাই তারা নানা ধরনের পাপ বর্জনে খুব একটা সফল হন না। যেমন শিক্ষক যদি ক্লাস ফাঁকি দিয়ে পাপ বর্জনের চেষ্টা করেন তাহলে তার রিজিক তো হালাল হবে না। অফিস আদালতে যে যতটুকু কাজ করতে চুক্তিবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ তার চেয়ে কম কাজ করলে তার রিজিক পুরোপুরি হালাল হবে না। তবে কারো অসহায়তার সুযোগ নিয়ে জোর করে বেশি কাজ চাপিয়ে দেওয়াও ঠিক নয়। আর ঘুষ খাওয়া অব্যাহত রেখেই পাপ বর্জনের চেষ্টা মানে নিজেকেই নিজে উপহাস করা। কারবালার রণাঙ্গনে হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা জালিম ইয়াজিদি বাহিনীর প্রতি অনেক যৌক্তিক সতর্কবাণী ও হৃদয় গলানো উপদেশ দেওয়া সত্ত্বেও অল্প কয়েকজন সৎ ব্যক্তি ছাড়া অন্যদের উপর তা কোনো প্রভাব ফেলেনি। এর কারণ হিসেবে ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেছিলেন, ওরা হারাম উপার্জন বা হারাম খাওয়ার কারণেই সত্যকে বা আমাদের উপদেশকে গ্রহণ করছে না।
মহানবীর প্রতি ভালোবাসা পাপ বর্জনের অন্যতম উপায়। এই ভালোবাসা মানুষকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনে ও পাপ বর্জনের পথ খুলে দেয় তার দৃষ্টান্ত দেখা গেছে কারবালার ময়দানে। যেমন হোর ইবনে ইয়াজিদ ইয়াজিদি বাহিনীর বড় জেনারেল হয়েও ইয়াজিদি সেনাদল ত্যাগ করে ইমাম হুসাইনের ক্ষুদ্র বাহিনীতে যোগ দেন মহানবীর প্রতি ভালোবাসার কারণেই। যখন তিনি বুঝতে পারলেন যে ইবনে সাদ ও শিমারের মতো মুনাফিক চক্র মহানবীর নাতি ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন হোরের রাসুল প্রীতি ও রাসুলের আহলে বাইতের প্রতি মহাপত তাকে চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত করল এবং তিনি ইমাম হুসাইনকে কুফায় যেতে বাধা দেওয়ার কারণে অনুশোচনার আগুনে জ্বলে পড়তে থাকেন। হোর ভেবেছিলেন যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে কেবল আটকে রাখবে বা গ্রেপ্তার করবে, তারা যে তাকে শহীদ করতে চায় তা হোর ধারণাও করতে পারেননি মহানবী ও নবী পরিবারের প্রতি ভালোবাসা থাকার কারণেই।
জুহাইর নামে এক ব্যক্তি মহানবীর আহলে বাইতের বিরোধী বা তাদের বিদ্বেষী গ্রুপগুলোর মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে মনে করতেন যে হযরত আলী ছিলেন উসমানের হত্যাকারী, তাই কারবালার ময়দানে তাকে ইমাম হুসাইনের পক্ষের ক্ষুদ্র বাহিনীতে শরিক হতে দেখে ওমর সাদের ইয়াজিদ বাহিনীর অশ্বারোহী বাহিনীর প্রধান উরওয়াত বিন কেইস বিস্মিত হয়। আলী বিরোধী হয়েও কিভাবে এখন তিনি হুসাইনের দলে যোগ দিয়েছেন এই প্রশ্ন করলে জুহাইর জবাব দেন, আল্লাহর কসম, আমি তোমার মতো নই যে ইমাম হুসাইনের কাছে সমর্থন সূচক চিঠি লিখেছিলাম ও দূত পাঠিয়েছিলাম, কিন্তু পথ আমাদের দুজনকে অর্থাৎ আমাকে ও ইমাম হুসেনকে এক করেছে। আমি যখন তাকে অর্থাৎ হোসেনকে দেখলাম তখন আমার রাসুলের স্মৃতি মনে পড়ে গেল। অর্থাৎ মহানবীর প্রতি ভালোবাসাই জুহাইরকে সঠিক পথে ফিরিয়ে এনে তাকে কারবালায় ইমাম হোসেনের সহযোগী হওয়ার সৌভাগ্য দান করেছে।
তওবার সুযোগ গ্রহণ করা পাপ বর্জনের অন্যতম বড় উপায়। সব পাপীর জন্যই তওবার পথ খুলে রেখেছেন মহান আল্লাহ। এ কারণেই ফজল যদি তওবা না করতেন তাহলে বহু মুসাফির তার রাহাজানি ও লুটপাটের শিকার হতো এবং বহু মানুষ শরণার্থী হয়ে পড়ত। একদিন ফজল এক মুসাফিরখানায় দুইজন যাত্রীর কথোপকথন থেকে বুঝতে পারেন যে মুসাফিরা তাকে ভয়ানক সন্ত্রাসী হিসেবে ভয় করে, আতঙ্কের মধ্যে থাকে এবং এ কারণে রাতের বেলায় তারা ভ্রমণের সাহস পায় না। এই অবস্থায় অনুতপ্ত ফজল সবার সামনে উচ্চস্বরে ঘোষণা করেন যে আমি আর রাহাজানি করব না, কারো যাত্রায় বাধা দেব না, আমি তওবা করলাম আল্লাহর দরবারে। মহান আল্লাহ তওবাকারীদের খুবই ভালোবাসেন বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।
পাপের চিন্তা না করাটাও পাপ বর্জনের অন্যতম উপায়। পাপের চিন্তা অনিচ্ছাকৃতভাবে মনে এসে গেলেও খুব দ্রুত মনকে অন্যদিকে ফিরিয়ে নিতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাইতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ব্যভিচারের চিন্তাও মনে আনবে না, কারণ এমন চিন্তা মনে আনার অর্থ হল এক সুন্দর রঙিন ঘরের রঙকে আগুনের কালো ধোঁয়ায় কলুষিত ও নোংরা করা, যদিও তাতে ঘর পুড়ে যায় না। মহান আল্লাহ আমাদেরকে সব ধরনের পাপ বর্জনের তৌফিক দিন। শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ 21তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত করো, শয়তানকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না, জান্নাতকে আমার গন্তব্যে পরিণত করো। এ প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি সবাই ভালো আছেন। 4 মে মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের পত্রিকার শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, মির্জা ফখরুল নয়া দিগন্ত। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান, ইত্তেফাকের শিরোনাম। একনেকে 12,000 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন, যুগান্তর সহ গুরুত্বপূর্ণ সব পত্রিকাতে এসেছে খবরটি। চট্টগ্রামে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত, মানব জমিন। দেশে গত 24 ঘণ্টায় 1914 জনের করোনা শনাক্ত, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি পত্রিকার শিরোনাম। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর, টুইট করলেন ধনখড়, আনন্দবাজার পত্রিকা। কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তায় প্রাণ যাচ্ছে মানুষের, লকডাউন ছাড়া রাস্তা নেই, দাবি রাহুলের, সংবাদ প্রতিদিনের শিরোনাম। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল শিরোনাম সংবাদ। এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবর বিস্তারিত জেনে নেওয়া যাক। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, মির্জা ফখরুল, নয়া দিগন্ত সহ প্রায় সকল পত্রিকাতে খবরটি এসেছে। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিক দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। আপনারা সবাই শুনেছেন যে গতকাল তাঁর একটু শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে নেওয়া হয়েছে। এখনও তিনি সিসিইউতেই আছেন, অক্সিজেন দেওয়া হচ্ছে, এখন তিনি স্থিতিশীল আছেন। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান। ইত্তেফাক এই খবরে আরও বিস্তারিত জানিয়েছে, জাম্বিয়া সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী, কমান্ডার আর্মি এবং ভারপ্রাপ্ত কমান্ডার এয়ারফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার জেনারেল আজিজ জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ওয়েজি লুখেলের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনার সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ওয়েজি লুখেলে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রের দক্ষতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। একনেকে 12,000 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন, যুগান্তর। 11,901 কোটি 33 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরে এনইসিবি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন তিনি। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন 8,991 কোটি 44 লাখ টাকা, বৈদেশিক উৎস থেকে ঋণ 2,099 কোটি 91 লাখ টাকা আর সংস্থার নিজস্ব অর্থায়ন 809 কোটি 98 লাখ টাকা। চট্টগ্রামে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত, মানব জমিন আরও বিস্তারিত জানিয়েছে। বন্দরনগরীতে করোনার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন একদল গবেষক। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের এই গবেষণা টিম তাদের এক মাস গবেষণা শেষে এই ফলাফল জানান। সোমবার প্রতিষ্ঠানটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে গত 24 ঘন্টায় 1914 জনের করোনা শনাক্ত, বাংলাদেশ প্রতিদিন। দেশে গত 24 ঘন্টায় আরও 1,914 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,65,596 জনে। একই সময়ে আরও 61 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 11,705 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারে ভারতের কয়েকটি শিরোনাম বিস্তারিত। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর, টুইট করলেন ধনখড়, আনন্দবাজার পত্রিকা। ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। টুইটারে সেকথা জানালেন জগদীপ ধনখড়। রবিবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেশ কিছু হিংসার খবর পাওয়া গেছে, সে নিয়েই এবার প্রধানমন্ত্রী খোঁজ নিলেন রাজ্যপালের কাছ থেকে। ধনখড় টুইটে লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফোনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে আমিও উদ্বেগ প্রকাশ করেছি। দায়িত্বপ্রাপ্তদের উচিত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া। ভোটের ফল ঘোষণার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তায় প্রাণ যাচ্ছে মানুষের, লকডাউন ছাড়া রাস্তা নেই, দাবি রাহুলের, সংবাদ প্রতিদিন। সরকারের বিরুদ্ধে কার্যত হাত গুটিয়ে বসে থাকার অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এই অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে দাবি করেছেন, করোনার অতিমারী রুখতে সম্পূর্ণ লকডাউন ছাড়া পথ নেই, তবে লকডাউনের নিদান দিলেও গরিব মানুষ যাতে ফের বিপদে না পড়েন তার দাবিও তুলেছেন রাহুল। রাহুল টুইটে লিখেছেন, ভারত সরকার এটা বুঝতেই পারছে না, করোনা সংক্রমণ আটকানোর একমাত্র রাস্তা হল সম্পূর্ণ লকডাউন। একই সঙ্গে তিনি লিখেছেন, ভারত সরকারের নিষ্ক্রিয়তা বহু নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে আসন্ন কোচ দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
শ্রোতা বন্ধুরা, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সংবিধান অনুযায়ী বিশ্বের নির্যাতিত ও বঞ্চিত জাতিগুলোকে সমর্থন দেয়া। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোকে ইসলামী ইরান তার দায়িত্ব বলে মনে করে। সে কারণে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পরপরই দেশটির নেতৃবৃন্দ মজলুম ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস পালনের ডাক দিয়েছেন, যাতে কেউ ফিলিস্তিনিদেরকে ভুলে না যায়। ইমামের ওই আহ্বানে সাড়া দিয়ে ইরান সহ সারা বিশ্বে বিশ্ব কুদস দিবস পালিত হয়। এবছরও আগামী 7 মে রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস পালিত হবে। এ সম্পর্কিত আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সংবিধানের 152 নম্বর ধারা অনুযায়ী দেশটির পররাষ্ট্রনীতিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে এ বিভাগটি যে কোনো আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারে এবং একই সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে বিশ্বের অন্যান্য মুসলিম জাতির অধিকার রক্ষায় দায়িত্ব পালন করতে পারে। এছাড়া ইরানের সংবিধানের 154 নম্বর ধারায় বলা হয়েছে, মুসলিম জাতির প্রতি সমর্থন দেয়া ধর্মীয় দায়িত্ব, কেননা প্রথম থেকে ইসলামে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য দেশ বা জাতিগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং বিশ্বের যে কোনো প্রান্তে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের মোকাবেলায় নির্যাতিত মানুষের সংগ্রামের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া ইসলামী ইরানের অন্যতম নীতি। দশকের পর দশক ধরে বড় ধরনের জুলুম নির্যাতনের শিকার ফিলিস্তিনের জনগণ। ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসনে পর্যন্ত বহু ফিলিস্তিনি শহীদ হওয়া ছাড়াও লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, দুর্দিনে ইসলাম ও মুসলমানদের প্রতি সমর্থন দেয়া আমাদের সবার ঐশী দায়িত্ব।
ন্যায় বিচার প্রতিষ্ঠা, মজলুম মানুষের অধিকারের প্রতি সমর্থন, মানবীয় মূল্যবোধ রক্ষা, মানুষের অভিন্ন কিছু নীতি আদর্শ বাস্তবায়নে সহায়তা করা, এসবই মহান ইসলামের দীনী শিক্ষার অংশ। বর্তমান বিশ্বে মজলুমের প্রতি সমর্থন জোরদারের পাশাপাশি দিকে দিকে নির্যাতিত জাতিগুলোর জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে ইরান অগ্রগামী এবং তারা গৌরবান্বিত ও খুশি, এ কারণে যে জুলুম নির্যাতনে পরিপূর্ণ বর্তমান দুনিয়ার মজলুমের প্রতি সমর্থন দেওয়ার কাজ তারাই শুরু করেছে এবং শত্রুর ব্যাপক চাপ, ষড়যন্ত্র ও বিরোধিতা সত্ত্বেও ইরান নিজের অবস্থানে অটল রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ হিল উজমা খামেনেয়ী গত ফার্সি বছর বিশ্ব কুস দিবসের বাণীতে বলেছিলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের শিকার প্রতিটি মানুষকে গণনা করা হচ্ছে, কিন্তু কেউ এই প্রশ্ন করছে না যে আমেরিকা ও ইউরোপ যেসব দেশে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে সেখানকার লাখ লাখ শহীদ, বন্দী ও নিখোঁজদের জন্য দায়ী কে, কারা তাদের খুনি। আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়া, ইরাক, সিরিয়া সহ বিভিন্ন দেশে যে এত এত রক্ত ঝরল এর জন্য দায়ী কারা। ফিলিস্তিনে এত অপরাধ, দখলদারিত্ব, ধ্বংস ও জুলুমের জন্য দায়ী কে।
ইরানের সর্বোচ্চ নেতা আরো প্রশ্ন করেন, কেন মুসলিম বিশ্বে হত্যা, নির্যাতন ও গুমের শিকার মুসলিম নারী, শিশু ও পুরুষদের হিসাব কেউ রাখে না? কেন মুসলমানদের গণহত্যার বিষয়ে কেউ শোক জানায় না? কেন লাখ লাখ মুসলমান 70 বছর ধরে তাদের ঘর বাড়ি ও ভিটে মাটি থেকে বিতাড়িত হয়ে নির্বাসনে থাকবে? কেন মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বাইতুল মুকাদ্দাস অপমানের শিকার হবে? ইরানের সর্বোচ্চ নেতা এই ভাষণে আরো বলেছিলেন, তথাকথিত জাতিসংঘ তার দায়িত্ব পালন করছে না এবং তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর মৃত্যু হয়েছে। যখন নারী ও শিশু অধিকার রক্ষার স্লোগান দেওয়া হয় তখন ইয়েমেন ও ফিলিস্তিনের নারী শিশুরা এর অংশ হিসেবে গণ্য হয় না। এই হল পাশ্চাত্যের জালিম শক্তি ও তাদের অনুগত বিশ্ব সংস্থাগুলোর অবস্থা। এ অঞ্চলে তাদের অনুগত কোনো কোনো সরকারের অপমানকর অবস্থা তো আরও খারাপ, যা ভাষায় প্রকাশ করা যায় না। তাই সাহসী ও ধার্মিক মুসলিম সমাজকে নিজের উপর নির্ভর করতে হবে এবং নিজের শক্তির উপর ভর করে এগোতে হবে, সাহস দেখাতে হবে এবং আল্লাহর উপর আস্থা ও নির্ভরতার মাধ্যমে বাধা অতিক্রম করতে হবে।
মুসলিম ভূখণ্ড ফিলিস্তিন জবরদখল করে সেখানে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলমানদের প্রথম কেবলা আলেকসে মসজিদ দখলের পর প্রায় 72 বছর অতিক্রান্ত হতে চলল। জবরদখল ও সন্ত্রাসবাদের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসরায়েল বর্তমানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ডিল অব দ্য সেঞ্চুরি নামক ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তুলে ধরেছে। এ পরিকল্পনার মূল উদ্দেশ্য ফিলিস্তিনিদের অধিকার ও আশা আকাঙ্ক্ষাকে চিরতরে এমনভাবে মাটির সাথে মিশিয়ে ফেলা যাতে সারা বিশ্বের মানুষের মন মগজ থেকে ফিলিস্তিন ইস্যুটি চিরতরে চাপা পড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় এবং এই অঞ্চলে প্রতারণার শিকার কয়েকটি আরব দেশের সমর্থন নিয়ে অধিকৃত ফিলিস্তিনে শিশু হত্যা থেকে শুরু করে এমন কোনো অপরাধযোগ্য নেই যা ইসরায়েল করছে না। এবারের রমজান মাসেও ইসরায়েল গাজায় বড় ধরনের হামলা চালিয়েছে।
যাই হোক, ইসরায়েলের আগ্রাসন এবং অধ্যুত্ব আগের চেয়ে বাড়লেও তাদের অনেক দুর্বল দিক ফুটে উঠেছে যা বেশ গুরুত্বপূর্ণ। ইসরায়েল ব্যাপক হামলা, হত্যা, ধ্বংসযজ্ঞ এবং শরণার্থী পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করেছে, কিন্তু তারপরও ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েল মজলুম ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শান্তি বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এমনকি তারা বিশ্ব জনমতকে ধোকা দিয়ে নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের পরিকল্পনা ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইসরায়েলি স্বপ্ন চুরমার করে দিয়ে যুক্তরাষ্ট্র, ইহুদিবাদ ইসরায়েল এবং এ অঞ্চলে তাদের কিছু আরব মিত্রকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। নিজ অবস্থানে অটল থাকার কারণে ইসরায়েল মার্কিন সব ষড়যন্ত্র ও পরিকল্পনা ভেস্তে গেছে। Thank you.
ইরানের আন্তর্জাতিক বিশ্লেষক সাদুল্লাহ জারেই বলেছেন, গণজাগরণ ও প্রতিরোধ সংগ্রাম ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের সামনে প্রধান সমস্যা হিসেবে ধরে রাখতে ভূমিকা রেখেছে, আর এ কারণেই কোনো ষড়যন্ত্রমূলক পরিকল্পনাই ফিলিস্তিন সংকটকে ধামা চাপা দিতে পারেনি। তো শ্রোতাবন্ধুরা, আগামী 7 মে অনুষ্ঠেয় বিশ্বকুচ দিবস উপলক্ষে এই ছিল আজকের আয়োজন।
আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্পণ অনুষ্ঠানে কোচ দিবস উপলক্ষে আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকাকে ভিয়েনা সংলাপের সুযোগকে কাজে লাগিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার আহ্বান জানালেন ইইউর শীর্ষ কর্মকর্তা জোসেফ বোরেল। চীন মার্কিন সংঘাতপূর্ণ অবস্থানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, আমেরিকাকে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র সাবমেরিনে বসাল বেইজিং। বাংলাদেশের বাঁশখালীতে সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ, বিচার বিভাগীয় তদন্ত সম্পর্কে রুল জারি। এবং ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন্ন মন্ত্রিসভায় মুসলিমদের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মন্ত্রী করার দাবি জানালেন মুসলিম নেতা মোহাম্মদ কামরুজ্জামান। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্লাদিমির চিভোসকে তলব করা হয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এটি বলেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি ও কর্মকর্তাদের উপর মস্কো সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিবাদে চিভোসকে সোমবার ইইউর দপ্তরে ডেকে পাঠানো হয়। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।